বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 2 জুলাই 18 আষাঢ় এবং ফার্সি 11 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আরব ও ইসলামী পরিচিতি থেকে আরব আমিরাতের দূরে সরে আসার কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় 5 শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আগামী সেপ্টেম্বর থেকে ইরানে প্রতি মাসে তৈরি হবে 1 কোটি টিকা। 8 মাসের মধ্যে সবাইকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। সাগর পথে রাজধানীতে প্রবেশের চেষ্টা নস্যা। বাংলাদেশে কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরের নদ নদীতে দ্রুত পানি বাড়ছে। আর অতিবাহিত হল কঠোর লকডাউনের দ্বিতীয় দিন। এবং ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়কদের ব্যাপক হট্টগোল। লিখিত বক্তব্য শেষ না করেই বেরিয়ে গেছেন রাজ্যপাল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। আগামী সেপ্টেম্বর মাস থেকে ইরানে প্রতি মাসে প্রায় 1 কোটি করোনার টিকা তৈরি হবে বলে জানিয়েছেন করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের মুখপাত্র আলী রেজা রাইসি। তিনি আজ আরও বলেছেন এসব টিকা ইরানে উৎপাদিত হবে। এর মধ্যে প্রতি মাসে 70 লাখ কোভ ইরান বারাকাত, 10 লাখ পাস্তুর এবং 10 লাখ স্পুতনিক টিকা তৈরি করা হবে। ইরান এরই মধ্যে দেশের ভেতরেই রাশিয়ার স্পুতনিক টিকা তৈরির কাজ শুরু করেছে। এই মুখপাত্র আরও বলেছেন দেশে উৎপাদিত টিকার পাশাপাশি প্রতি মাসে প্রায় 20 লাখ টিকা বিদেশ থেকে আমদানি করা হবে। এর ফলে আগামী 8 মাসের মধ্যে ইরানের সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে। ইরানে 6 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে ইরানে আজও 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে 127 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 13,836 জন। ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 84,516 জন মারা গেছেন। ইরান বলেছে সেদেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ, কাজেই জাতিসংঘের এই বিষয়টি হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের 47তম অধিবেশনে এ ঘোষণা দেন জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ইসমাইল বাকাই হামানে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড গত বছর এক প্রতিবেদনে জেনারেল সুলাইমানির হত্যাকাণ্ডকে স্বেচ্ছাচারী হত্যাকাণ্ড বলে যে মন্তব্য করেছিলেন সে সম্পর্কে হামানে বলেন, ওই পরিভাষা দিয়ে এই বর্বরিচিত হত্যাকাণ্ডের বর্ণনা পুরোপুরি দেওয়া সম্ভব হয়নি এবং এ কারণে জাতিসংঘ যেন বিষয়টিকে মোটেই হালকাভাবে না নেয়। ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, জেনারেল সুলাইমানি ছিলেন উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে যুদ্ধের সম্মুখ সারির কমান্ডার এবং মানবাধিকার প্রতিষ্ঠার বীর সেনানী, কাজেই তাকে নির্বিচারে হত্যার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী হামলায় যে বা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি পারস্য উপসাগর থেকে সব বহির্শক্তি বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশী সেনা উপস্থিতি অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের রেউনিউ দ্বীপে ফরাসি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল পিয়েরে ভেন্ডিয়ারের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান। ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়ামের অবকাশে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। অ্যাডমিরাল খানজাদি বলেন, পারস্য উপসাগর এবং ওমান সাগর দীর্ঘকাল ধরে একটি স্থিতিশীল অঞ্চল হিসেবে বিবেচিত হয়ে আসলেও বিগত বৎসরগুলোতে বহির্শক্তির উপস্থিতির কারণে এখানে উত্তেজনা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। বিশেষ করে মার্কিন সেনা উপস্থিতির কারণে পারস্য উপসাগরীয় দেশগুলোর নৌবাহিনীগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা প্রতিষ্ঠা করা যাচ্ছে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করেছে। ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, গতকাল সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে 4টি ইসরায়েলের ড্রোন ধ্বংস করে ইসরায়েলের হিজবুল্লাহর সেনারা। এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়। এর বেশি কিছু জানায়নি ওই সংবাদ চ্যানেল। ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যে লেবাননের জলস্থল ও আকাশসীমা লঙ্ঘন করে। আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার করে এর আগে সিরিয়াতেও হামলা চালিয়েছে তেল আবিব। লেবানন সরকার সবসময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে অবহিত করার পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। 2006 সালের 33 দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত 1701 নম্বর ইশতেহারে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না। কিন্তু ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন ও ইশতেহারকেই মেনে চলে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে কয়েকদিনের টানা বৃষ্টি ও ওজানের ঢলে উত্তরের নদনদীতে দ্রুত পানি বাড়ছে, এর ফলে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবগুলো নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নদ নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো, বিঘ্নিত হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা, তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত। এছাড়া পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর দুই পাড় জুড়ে শুরু হয়েছে ভাঙন। এভাবে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে। শুক্রবার দুপুরে নদীর হার্ট পয়েন্ট এলাকায় পানির গভীরতা রেকর্ড করা হয়েছে 12.05 সেন্টিমিটার। 36 ঘন্টায় পানি বেড়েছে 57 সেন্টিমিটার। তবে পানি প্রবাহ এখনও বিপদসীমার 1.30 সেন্টিমিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, আগামী 10-12 জুলাই পর্যন্ত পানি বাড়ার গতি অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদগণ বলছেন, মৌসুমী বায়ু বাংলাদেশের উপরে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় গত কয়েকদিন ধরে দেশের প্রায় সবগুলো জেলায় বৃষ্টিপাত হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে টানা ছয় দিন ধরে প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১৩২ জন। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৪৮৩ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতির তথ্য জানানো হয়েছে। এদিকে বাংলাদেশে লকডাউনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। দ্বিতীয় দিনে আজ ঢাকায় সকাল থেকে মানুষের চলাচল কম ছিল বলে সংবাদদাতারা জানিয়েছেন। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে প্রধান প্রধান সড়কে মানুষের উপস্থিতি ছিল অনেক কম। পুলিশ বলছে প্রধান প্রধান সড়কে মানুষের ভিড় কম থাকলেও রাজধানীর অলিগলিতে মানুষের চলাচল ছিল বেশি। গলিতে আড্ডাও দিতে দেখা গেছে অনেককে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেককেই শাস্তি দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়করা হট্টগোল করেছে। এ কারণে লিখিত বক্তব্য শেষ না করে বেরিয়ে গেছেন রাজ্যপাল। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল জগদীপ ধনখড় তার লিখিত বক্তব্য শেষ না করে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেছেন। আজ শুক্রবার বেলা ২টার সময় বিধানসভায় রাজ্যপাল তার বক্তব্য শুরু করলে বিরোধী বিজেপি বিধায়করা ব্যাপক হয়ে হট্টগোল ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের পোস্টার নিয়ে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। ওই ঘটনাকে কেন্দ্র করে মাত্র ৪ মিনিটের মধ্যে রাজ্যপাল জগদীপ ধনখড় বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন, কার্যত নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এই সম্পর্কে বলেন, বলছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, ভাষণের কোথাও সহিংস ঘটনার উল্লেখ নেই। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন এসেছে, হাইকোর্টের মন্তব্য রয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে একটি লাইনও যদি ভাষণে লেখা হতো, তদন্ত করার কথা বলা হতো, তাহলে আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতাম বলেও বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। প্রায় দুই দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি ত্যাগ করল আগ্রাসী সেনারা। মার্কিন সেনাদের পাশাপাশি অন্য দেশের সেনারাও ঘাঁটিটি থেকে চলে গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত। সেখানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটি ছিল এটি। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও নেটো বাহিনী এতদিন এই বিমান ঘাঁটি ব্যবহার করে আসছিল। আফগান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংশ্লিষ্টতার সময় এই বিমান ঘাঁটিতে হাজার হাজার সেনার উপস্থিতি ছিল। মার্কিন প্রেসিডেন্ট সহ পদস্থ কর্মকর্তারা আফগানিস্তান সফরে গেলে ওই ঘাঁটিতে অবস্থান করতেন। মূলত বাগরাম বিমান ঘাঁটিকে কেন্দ্র করে গত দুই দশক আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা পরিচালিত হয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানের কমান্ড স্থাপিত হয় এই বিমান ঘাঁটিতেই। কারাগার হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। প্রায় দুই দশক ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে বাগরাম ঘাঁটি ছেড়েছে তারা। কানাডায় প্রচণ্ড গরমের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন স্থানে দাবানল শুরু হয়েছে। প্রদেশের লাইটন গ্রামটি পুড়ে ছাই হয়ে গেছে। আগাম সতর্কবার্তা না পেলে এই গ্রামে মৃত্যু হতো প্রায় ২৫০ লোকের। কর্তৃপক্ষের আগাম সতর্কবার্তা পেয়ে আগুন লাগার আগে সরে পড়েছিল গ্রামবাসীরা। লাইটন গ্রামে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ বলছে পুরো গ্রাম ছায়ে পরিণত হয়েছে। প্রদেশে ২৪ ঘন্টায় অন্তত 62টি অগ্নিকাণ্ড হয়েছে। হিট ডোমের প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা বলছেন এর ফলে দেশটির 84 বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। কানাডায় গত এক সপ্তাহে প্রচণ্ড গরমে অন্তত 500 জনের মৃত্যু হয়েছে। শুধু কানাডা নয়, তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলেও। মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট ও ইউক্রেনের সঙ্গে উত্তেজনা বাড়ার একই সময়ে কৃষ্ণসাগরে নৌমহড়া চালিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার খবর দিয়েছে। এতে বলা হয়েছে রাশিয়ার যুদ্ধ জাহাজগুলো কৃষ্ণসাগরে তাজা গুলি ব্যবহার করে মহড়া চালিয়েছে। এ সময় রাশিয়ার দুটি বিশাল যুদ্ধ জাহাজ থেকে সাগর অভিমুখে এবং আকাশে গোলা নিক্ষেপ করা হয়। ক্রিমিয়া উপত্যকায় রাশিয়া তার নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানোর পর এই নৌমহড়া চালানো হল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এরই মধ্যে তাদের মধ্যে বেশ কিছু নতুন চুক্তি হয়েছে। উদ্বেগের মূল কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে এসব চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাত একদিকে ইসলামী পরিচিতি আর অন্যদিকে আরব পরিচিতি থেকে নিজেদেরকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ের লাপিদ সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করে সেদেশে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করেছেন। এ সংক্রান্ত খবরাখবর বিভিন্ন গণমাধ্যমে আমরা আগেই জেনেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর আমিরাত সফরকালে সেদেশের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে নতুন চুক্তি হয়েছে। উদ্বেগের মূল কারণ হচ্ছে ইসরায়েলের সঙ্গে এসব চুক্তির ফলে সংযুক্ত আরব আমিরাত একদিকে ইসলামী পরিচিতি থেকে এবং অন্যদিকে আরব পরিচিতি থেকে নিজেদেরকে ক্রমেই দূরে ঠেলে দিচ্ছে। গত বছর 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত একটি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী গত মাসের 29 তারিখে ইসরায়েল আবুধাবিতে তাদের দূতাবাস উদ্বোধন করে। আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস উদ্বোধনের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, 2020 সালের সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত তেল আবিব ও আবুধাবির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 12টি চুক্তি হয়েছে। বাস্তবতা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার বহুদিন ধরে আরব ও ইসলামী পরিচিতি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে এবং দখলদার ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী লাপিদের আমিরাত সফরের আগেই ইসরায়েলের অনেক কর্মকর্তা দফায় দফায় আবুধাবি সফর করেছিলেন, কিন্তু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে লাপিদের এটাই প্রথম আমিরাত সফর। আরেকটি বিষয় হচ্ছে আমিরাত সরকার এমন সময় দখলদার ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের পদক্ষেপ নিল যখন আমিরাতের জনগণ এ ধরনের সম্পর্কের প্রচণ্ড বিরোধী। এক জনমত জরিপে দেখা গেছে আমিরাতের প্রায় 80% নাগরিক ইসরায়েলের সঙ্গে খেলাধুলা সহ যে কোনো সম্পর্কের বিরোধী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমিরাত এমন সময়ে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল যখন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে নজিরবিহীন সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পূর্ব বাইতুল মোকাদ্দাসের সালওয়ান এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে। আরব দেশগুলো সহ জাতিসংঘ মহাসচিবও ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। রাজধানীতে কঠোর বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ায় 500+ ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন অতিক্রম হয়েছে। আজ শুক্রবার ছুটির দিন, সকাল থেকেই আষাঢ়ের বৃষ্টি, রাজধানীর সড়কগুলো প্রায় ফাঁকা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বৃষ্টি উপেক্ষা করেই চেকপোস্ট বসিয়ে তল্লাশি ছাড়াও রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি। পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ আদালতও। রাজধানীতে কঠোর বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া 500+ ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
আমাদের সাথে যে সকল বেসামরিক প্রশাসন রয়েছেন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, সকলের সাথে একত্রিতভাবে একটা জয়েন্ট ইফোর্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা এবং লকডাউনটা কার্যকর করা
আমরা চেষ্টা করছি। বিনা কারণে যারা বেরোচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে, এবং আমরা ভ্যালিড আইডি কার্ড এবং ড্রাইভিং ইম্পর্টেন্ট ডকুমেন্ট চেক করছি, ভেরিফাই করছি। ইফ ফাউন্ড ভেরিফাইড তাহলে ছেড়ে দিচ্ছি, আর যদি আদারওয়াইজ হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
এদিকে কঠিন লকডাউন এবং বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন দিন আনি দিন খাই অবস্থার মানুষেরা।
বৃষ্টির কারণে স্যার আমরা মনে করেন যে সকালে বের হয়েছি শুক্রবার বৃষ্টির কারণে বসে আছি, লোকজন নাই, আমাদের মনে করেন যে খুব সমস্যা,
বৃষ্টিতে তো খেপ নাই।
তাছাড়া লকডাউনের কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম থাকলেও নিত্যপণ্যের দাম বাড়তি। রাজধানীর বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির। বিক্রেতারা বলছেন কঠিন লকডাউনের কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এদিকে দেশে করোনায় একদিনে আরও 132 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 8483 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার পাওয়া গেছে 28.27%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.59%। ওদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বা উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম সংকটের কারণে বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত 13 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত 10 জনের অবস্থা খুবই সংকটাপন্ন। এছাড়া খুলনা বিভাগের 10 জেলায় করোনা রোগের চিকিৎসার জন্য শয্যা সংখ্যা মাত্র 1193। এই বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 27 জনের, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন 1201 জন। ফলে হাসপাতালে চিকিৎসার জন্য চলছে হাহাকার। এদিকে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা প্রদানের উদ্দেশ্যে আজ থেকে শুরু হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর রেজিস্ট্রেশন। তবে প্রথম দিনেই রেজিস্ট্রেশন করতে এসে সার্ভার জটিলতায় ভোগান্তির শিকার হতে হয়েছে দূর দূরান্ত থেকে আসা প্রবাসগামী কর্মীদের।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা পাশ্চাত্যে মদের ব্যাপক ব্যবহার ও এর ক্ষতিকর দিক নিয়ে খানিকটা আলোচনা করেছি। আমরা বলেছি 2018 সালের এক গবেষণায় দেখা গেছে মদ মানেই ক্ষতি, মদের কোনো নিরাপদ মাত্রা নেই, মদ পান করলে ক্ষতি হবেই। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ নামের বৈশ্বিক উদ্যোগের গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স এই বৈশ্বিক উদ্যোগের প্রধান কার্যালয় হিসেবে কাজ করেছে। সেখানে দেখা গেছে সামান্য পরিমাণ মদও মানুষের দেহে ক্ষতিকর প্রভাব ফেলে। আজকের আসরে আমরা এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ফ্রান্সের আন্তর্জাতিক টিভি চ্যানেল ফ্রান্স 24 এর প্রতিবেদক সিজরিদ দুমিসাওয়ার এক তথ্যবহুল প্রতিবেদনে জানিয়েছেন, মদপানের ক্ষেত্রে নিরাপদ মাত্রা বলে কিছু নেই। দিনে মাত্র এক গ্লাস মদপান করলেও ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং স্ট্রোক হওয়ার ঝুঁকি 5% পর্যন্ত বৃদ্ধি পায়। মদপান হচ্ছে 15-49 বছর বয়সীদের মধ্যে অকাল মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে মদপানের প্রচলন যত বাড়ছে ততই মস্তিষ্কের বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরিচালিত এ সংক্রান্ত গবেষণার প্রতিবেদন 2021 সালের 12 মে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গবেষণার জন্য তারা ব্রিটেনের 25,000 মদ পানকারী ব্যক্তির মস্তিষ্কের মেডিকেল স্ক্যান পর্যালোচনা করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ক্লিনিক্যাল রিসার্চার আনিয়া টোপিওয়ালা জানিয়েছেন, গবেষকরা দেখতে পেয়েছেন যে মদপান করার ফলে মস্তিষ্কের ধূসর অংশের ক্ষতি হয়। মস্তিষ্কের এই অঞ্চল একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, এখানে সব গুরুত্বপূর্ণ তথ্য প্রস্তুত হয়।
গবেষক আনিয়া টোপিওয়ালা আরও জানিয়েছেন, মানুষ যত মদপান করে ততই তাদের মস্তিষ্কের ধূসর অংশের পরিমাণ কমে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের আকার আরও ছোট হয়ে আসে এবং আরও মারাত্মক অবস্থায় ব্যক্তির স্মৃতিভ্রংশ দেখা দেয়। মস্তিষ্কের আকার ছোট হয়ে গেলে স্মৃতির পরীক্ষায় তার কর্মক্ষমতা দুর্বল হয়। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, যে কোনো ধরনের মদপান মস্তিষ্কের জন্য ক্ষতিকর। গবেষকেরা স্বাস্থ্যের জন্য নিরাপদ কোনো মদ খুঁজে পাননি। ওয়াইন, স্প্রিট বা বিয়ার, সব ধরনের সব মদই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষকদের মতে মদপানের নিরাপদ কোনো মাত্রা নেই, অল্প মদপানও মস্তিষ্কের জন্য ক্ষতিকর। মদ শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতি করে আর বিভিন্ন রোগের সৃষ্টি করে।
কেবল ইউরোপের দেশগুলোই মদপান সংক্রান্ত সমস্যায় ভুগছে এমন নয়। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CDC এক প্রতিবেদনে জানিয়েছে, মদপানের কারণে 2017 সালে 88,000 মার্কিন নাগরিক মারা গেছে এবং মদের কারণে সরকারের ক্ষতি হয়েছে $24,900 কোটি। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা মদপান করে তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাও অনেক। নতুন এক গবেষণায় দেখা গেছে, প্রায় সব মার্কিন শিক্ষার্থী ছাত্র অবস্থায় মদপানের অভিজ্ঞতা অর্জন করে। তাদের মধ্যে আবার 80% বেশি নিয়মিত মদপানে অভ্যস্ত। পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গবেষকদের এক নতুন সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, গত এক দশকে মার্কিন শিক্ষার্থীদের মধ্যে মদপানের প্রবণতা 400% বেড়েছে। আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় 1,900 মার্কিন শিক্ষার্থী মদপানের কারণে মারা যায়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতি বছর 18-24 বছর বয়সী প্রায় 7 লাখ শিক্ষার্থী তাদের বন্ধু বান্ধব এবং সহপাঠীদের মাধ্যমে মদপান শুরু করে। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালকোহল অ্যাবিউজের তথ্য অনুযায়ী, প্রতি বছর 97,000-এর বেশি মার্কিন শিক্ষার্থী মদপানের কারণে যৌন নির্যাতনের শিকার হন। এছাড়া করোনা মহামারীর সময় চিকিৎসকেরা বরাবরই স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যারা মদপান করে তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেশি। করোনা থেকে বাঁচতে চিকিৎসকেরা মদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। মানুষের শারীরিক সুস্থতার উপর মদের নেতিবাচক প্রভাব নিয়ে নানা কথা শোনা যায়। চিকিৎসকেরাও বরাবরই এ বিষয়ে সতর্ক করেন, কিন্তু মদের ক্ষতির এটাই শেষ সীমানা নয়। মদের বড় ধরনের প্রভাব পরিবার ও সমাজের উপর পড়ে। এ কারণে বিভিন্ন দেশের পুলিশ এ বিষয়ে সতর্ক। আমেরিকার অ্যালকোহল অ্যাডিকশন সেন্টারের গবেষণায় দেখা যাচ্ছে, মদ্যপায়ীরা নিজের ক্ষতি করার পাশাপাশি অন্যদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
২০১৯ সালের জুলাইয়ে সিএনএন টিভি চ্যানেলের ওয়েবসাইটে জ্যাকলিন হাওয়ার্ডের একটি নিবন্ধে বলা হয়েছে, আমেরিকার মদ্যপায়ীরা নিজেদের ক্ষতি করার পাশাপাশি আরও ৫ কোটি ৩০ লাখ মানুষের ক্ষতি করছে। এর অর্থ হল আমেরিকার প্রতি ৫ জন নাগরিকের মধ্যে একজন মদ্যপায়ীদের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মৌখিকভাবে অথবা শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। অল্প বয়সীদের মদে আসক্তি শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজে সহিংসতা বাড়াচ্ছে, এ কারণে সড়ক দুর্ঘটনাও অনেক বেড়ে গেছে। আমেরিকায় প্রতি ৪টি সড়ক দুর্ঘটনার মধ্যে একটি ঘটে মদপানের কারণে। ইউরোপ মহাদেশে মদপানের মারাত্মক ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করে সেখানকার সরকারগুলো মদপান কিছুটা নিয়ন্ত্রণে রাখতে একাধিক আইন প্রণয়ন করেছে। ইউরোপের সব দেশেই এ সংক্রান্ত একাধিক আইন রয়েছে, যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো পুরোপুরি নিষেধ। এই আইন অমান্য করলে কোনো কোনো ক্ষেত্রে আজীবনের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। এছাড়া কোনো কোনো দেশ মদপানের ক্ষেত্রে বয়স সীমা নির্ধারণ করে দিয়েছে।
যদিও এত সব ক্ষতির পরও ইউরোপীয় দেশগুলো মদকে নিষিদ্ধ করতে রাজি নয়। এর পেছনে একটি কারণ হল সেসব দেশে মদের প্রতি মানুষের মারাত্মক আকর্ষণ। এছাড়া সরকারগুলো অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হচ্ছে এই খাত থেকে। মদ উৎপাদন শিল্প ও ব্যবসা থেকে সরকার যে কর পায় তা বিশাল অঙ্কের। যাই হোক শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ২ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রায় ২ দশক পর বাগরাম বিমান ঘাঁটি ছাড়লেন মার্কিন সেনারা। দৈনিক প্রথম আলো, সারা দেশে চলছে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিন। দৈনিক কালের কণ্ঠ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা। দৈনিক যুগান্তর, রেজিস্ট্রেশন শুরু, টিকা পেতে যা করবেন বিদেশগামীরা। দৈনিক ইত্তেফাক, যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত, আবারও স্তর ২ এ। দৈনিক মানব জমিন, গ্রাজুয়েশন বক্তব্যে নাকবা প্রতিরোধের আহ্বান জানালেন শেখ জার্রাহের মোনা। বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। সরকারের লিখিয়ে দেওয়া রাজ্যপালের ভাষণে সত্যের অভাব বলেই বাধা শোভেন্দু, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসা, রেশনের দায়িত্ব নিতে হবে রাজ্যকে, জানালো হাইকোর্ট। দৈনিক আজকাল, দম্ভ ও অজ্ঞতার টিকা নেই, ভ্যাকসিনের যোগান নিয়ে প্রশ্ন তোলায় রাহুলকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর, সংবাদ প্রতিদিন। এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রায় দুই দশক পর বাগরাম বিমান ঘাঁটি ছাড়লেন মার্কিন সেনারা। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি কে এ তথ্য জানিয়েছেন। প্রায় দুই দশক পর আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি ত্যাগ করলেন বিদেশি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, বাগরাম বিমান ঘাঁটি থেকে সামরিক জোটের সব সেনা চলে গেছেন। সবশেষে বিদেশি সেনা কবে কখন বাগরাম বিমান ঘাঁটি ছেড়েছেন সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা। আফগান বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে কবে এই বিমান ঘাঁটি হস্তান্তর করা হবে সে সম্পর্কেও তিনি কিছু বলেননি। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, সড়কগুলোতে পুলিশের তেমন সতর্ক দৃষ্টি নেই, সেনাবাহিনী ও বিজেপির টহলও তেমন উল্লেখযোগ্য নয়, তবু রাস্তাঘাট আজ অনেকটাই ফাঁকা। এর মূল কারণ, একদিকে ভোররাত থেকে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিন, এর মধ্যেই রাজধানীবাসী পার করছে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার 1 জুলাই শুরু হয়েছে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ, আজ এর দ্বিতীয় দিন চলছে। গতকাল রাজধানীর ফাঁকা সড়কে জরুরি প্রয়োজনের গাড়ি চলেছে, ব্যক্তিগত কিছু গাড়ির ঠিকানা হয়েছে পুলিশের র্যাকারে। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়, খবর আনাদুরুর। খবরে বলা হয়, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স টুইটারে এক বার্তায় বলে, গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত, যদিও এই হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান নিশ্চিত করতে সরকার আজ শুক্রবার থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এসব কর্মীদের টিকা প্রাপ্তিতে সুরক্ষা অ্যাপে BMT এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার থেকে দেশের 42টি জনশক্তি অফিস, 9টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং 1টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা আমি প্রবাসী অ্যাপে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত BMET-র এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সূত্রে জানা গেছে, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে যেতে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি বাংলাদেশ প্রতিদিনের খবর। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জেরুজালেমের শেখ জাররাহ মহল্লাকে ইসরায়েলি দখলদারিত্ব থেকে রক্ষায় প্রচারণা আন্দোলনে পরিচিত পাওয়া মোনা আল কোর্দ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি কর্তৃপক্ষের অব্যাহত নাকবা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। বুধবার ফিলিস্তিনের বীর জাইদ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সমাপ্তির পর সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্যে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, সময় হয়েছে এখন নাকবার অবসানের, যতই সময় লাগুক দখলদারিত্বের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। শেখ জাররাহ মহল্লার উপর থেকে অবৈধ অবরোধ শেষ হবে এবং আমাদের জোর করে উচ্ছেদের আদেশও বাতিল করা হবে, যাতে আমি আপনাদের আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে পারি। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। সরকারের লিখে দেওয়া রাজ্যপালের ভাষণে সত্যের অভাব বলেই বাধা শুভেন্দু আনন্দবাজার পত্রিকা। রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণে সত্যের অভাব ছিল, সেই কারণেই বিজেপি বিধায়করা বাধা দিয়েছেন। শুক্রবার বিধানসভা অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণের বাধা প্রসঙ্গে এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বিরোধী দলনেতা বলেন, ভোট পরবর্তী হিংসার উল্লেখই ছিল না রাজ্যপালের ভাষণে, তৃণমূলের গুন্ডা ও নিষ্ক্রিয় পুলিশের ভূমিকার উল্লেখ নেই, সেই কারণেই আমরা বাধা দিয়েছি। তিনি আরো দাবি করেন, ভাষণের কোথাও হিংসার উল্লেখ নেই। দৈনিক আজকালে বলা হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে, আর সেই মামলার শুনানিতেই এদিন রাজ্য সরকারকে করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের চিকিৎসার ভার বহন করতে রাজ্যকে। আক্রান্ত ঘর ছাড়া ব্যক্তিদের অনেকেরই রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল, আর তাই এদিন হাইকোর্ট জানায় আক্রান্ত ঘর ছাড়াদের রেশনের দায়িত্ব নিতে হবে রাজ্যকেই। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, জুলাই এসে গেছে, ভ্যাকসিন আসেনি, শুক্রবার সাত সকালে ফের টিকার ঘাটতি অভিযোগ তুলে মোদী সরকারকে তোপ দাগালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপরই তাকে পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। খোঁচা মেরে জানালেন, যাবতীয় হিসেব দেওয়ার পরেও রাহুলের এমন কথা অর্থহীন, এই ধরনের দম্ভ অজ্ঞতার কোনো ঠিকানা নেই। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবার আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয়, করোনায় বাংলাদেশে কঠোর লকডাউন, আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক লেখক রোবায়েত ফেরদৌস। অধ্যাপক রোবায়েত ফেরদৌস, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
জনাব অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশে করোনার প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে, যার পরিপ্রেক্ষিতে সাত দিনের কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে গোটা দেশকে। তো এই কঠোর লকডাউন নিয়ে আপনি কি বলবেন?
অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। লকডাউন একটা হাস্যকর শব্দ হিসেবে মানুষের কাছে পরিগণিত হয়েছিল, কখনো বলা হতো যে হালকা লকডাউন, কখনো কঠোর লকডাউন, এইসব নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা আলোচনার মধ্যে এক ধরনের একটা হাস্যরসাত্মক ব্যাপার ছিল যে লকডাউনকে সরকার হয়তো সিরিয়াসলি ডিল করছে না এবং সেটা বাস্তবায়ন করতে পারছে না। কিন্তু আজকে যে লকডাউন, এ পর্যন্ত যে লকডাউন অতিক্রম করে আসছি, এটা খুব একটা দারুণ এবং সুশক্তিতে লকডাউন হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, এবং লকডাউন না মেনে যারা রাস্তায় বেরোচ্ছে এরকম কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই যে একটা সত্যিকারের লকডাউন হচ্ছে বলে মনে হয় এবং তার ফলও আসলে আমার মনে পাওয়া যাবে, আমার মনে হয় একটা পরিপূর্ণ লকডাউন দেওয়ার একটা বড় কারণ, রেকর্ড পরিমাণ 8,000 উপরে কিন্তু করোনা সংক্রমণ ধরা পড়েছে, এটি গত 1.5 বছরে এত সংক্রমণ কিন্তু হয়নি। তো আমার মনে হচ্ছে যে সরকার এই বার্তাটা ধরতে পেরেছেন এবং আজকে পর্যন্ত সেটা তারা বাস্তবায়ন শুরু হয়েছে দেখা যাক কি দ্বারা। কাজে যে কোনো এরকম কঠোর বিধিনিষেধ কিংবা লকডাউনের কথা যেটা বলি, সেটা হলো 14 দিন হলে কিন্তু ভালো হতো। একটা সমন্বয়হীনতা আমরা শুরু থেকে লক্ষ্য করছি, শুরু থেকে দেখেছি যে জনস্বাস্থ্য এক্সপার্টদের চাইতেই যারা আমলা তাদের নির্দেশনা অনুযায়ী আসলে এই পুরো করোনা মোকাবেলার যে কৌশল কিংবা তার বাস্তবায়ন সেটা চলছে, কেউ ভালোভাবে নিচ্ছে না। লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ যেটি আমরা বলি, এইটা কেবল মানুষকে হয়তো রাস্তা থেকে ফাঁকা করে দিলাম, রাস্তায় তারা নাই, কিন্তু মানুষগুলো তো কোথাও না কোথাও এক্সিস্ট করে। এই যে গরিব প্রান্তিক মানুষরা, তারা হয়তো পথে ভয়ে আসে না, কিন্তু তার যে জীবন জীবিকা রুটি রুটি সেইটা তো তাকে ছাড়ছে না।
আপনি গরিব প্রান্তিক মানুষের কথা বলছিলেন, তো কঠোর লকডাউন সেই সব লাখ লাখ দিন আনে দিন খাওয়া মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, তাদের খাবার নেই, কি করবে তারা, তো তাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে কি বিবেচনা করা হয়েছে?
এইকে আমার মনে হচ্ছে যে সরকার অনেক বাগাড়ম্বর করছে, যে একটা নাম্বার দিচ্ছে যে 333-তে কিংবা কোনো একটা নাম্বারে ফোন দিলে সে খাবার পৌঁছে যাবে, কিন্তু এই বাস্তবতা কিন্তু আসলে নেই। আর এই লকডাউন আপাতত মনে হচ্ছে যে রাস্তাঘাট ফাঁকা, কিন্তু গরিব মানুষের ভেতরে যে কষ্টটা রয়ে গেছে, তাদের অনেকে চাকরি হারিয়েছে, এই প্রতিদিন তাকে রাস্তায় বেরোতে হয় ইশলাকে শ্রমিকে, না হলে তাকে না খেয়ে থাকতে হয়, কাজে তার খাবারের সংস্থান আমরা ঠিক দেখছি না, সে কিভাবে ত্রাণ পাবে সেই সমন্বয় আমরা ঠিক দেখছি না। এবং বড় যে একটা রোড ম্যাপ থাকে যে লকডাউন আমি 7 দিন কিংবা 14 দিন করবো, তাহলে আমার রোড ম্যাপটাকে আমার প্ল্যানটা কি, সেই রকম কিন্তু কোনো আয়োজন কিংবা ব্যবস্থা এখনো পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান হয়নি। গত 1.5 বছরও আমরা দেখেছি সরকার অনেক প্রণোদনা প্যাকেজ দিয়েছে, হাজার হাজার কোটি টাকা দিয়েছে অফিসিয়াল হিসেবে, কিন্তু সেই টাকাগুলো আসলে গরিব প্রান্তিক মানুষরা, এটা গবেষণায় এসছে, তাদের হাতে ঠিকভাবে আসলে পৌঁছানো যায়নি। এটা খুবই দুঃখজনক আসলে।
অধ্যাপক রুবায়েত ফেরদৌস, গণস্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা বলছিলেন আপনি, তারা কিন্তু মাস ছয়েক আগেই পূর্বাভাস দিয়েছিলেন জুন থেকে সংক্রমণ ঊর্ধ্বমুখী হবে, তো এই যে আগে ভাগে আমরা জানলাম পরিস্থিতি শোচনীয় হতে পারে, সেটি বিবেচনায় নিয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছেন, আপনারা বাস্তবে কি দেখছেন?
যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের কথাগুলোকে শুরু থেকেই কখনোই অতটা গুরুত্ব দিয়ে আমলে নেওয়া হয়নি। এই আমলাতান্ত্রিক সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়ার কারণে কিন্তু আজকে এই ফলটা হয়েছে। এই এক্সপার্টরা কিন্তু শুরু থেকে বলছে ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটা আমাদের ইন্ডিয়া থেকে এখানে এসছে, এবং আমাদের সীমান্ত জেলাগুলো সংক্রমণের আশঙ্কা তারা বহুদিন থেকেই করছিলেন, এবং আমি নিজে টেলিভিশনে বহু অসংখ্য প্রোগ্রাম করছি, কালকেও আমি প্রোগ্রাম করছি এইসব নিয়ে, কিন্তু তারা ঠিক আমলে নেননি। তারা ভেবেছিলেন যে এটা হয়তো কমে যাবে, যে একজন নিয়তি নির্ভরতা কিংবা আমলাদের, আমি জানি না তারা সিদ্ধান্তের মধ্যে কিভাবে পুরো বিষয়টা দেখে, জনস্বাস্থ্য এক্সপার্টের কথাগুলো শোনা হয়নি। ফলে যখন সীমান্ত জেলা বিশেষ করে খুলনাতে, সাতক্ষীরাতে, রাজশাহী অঞ্চলে এই যে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট যেভাবে ছড়িয়ে গেল, আমরা যদি তখনই ওই এলাকাগুলোকে খুব কঠোর লকডাউন, যেটা আজকে সারা দেশে দিচ্ছি, সেরকম লকডাউন আওতায় আনতে পারতাম, তাহলে জেলা থেকে কিন্তু সেই সংক্রমণটা ঢাকা আসতে পারত না। এক্সপার্টদের যে ওয়ার্নিং গুলো, সতর্কতাকে আমরা সিরিয়াসলি দেখি না, সিরিয়াসলি বিবেচনা করি না, এবং সেই অনুযায়ী আমরা আসলে ব্যবস্থা না নেওয়ার কারণেই আমাদের এই অবস্থাটা হয়েছে।
জি অধ্যাপক রুবায়েত ফেরদৌস, করোনা ভ্যাকসিন নিয়ে যে সংকট তৈরি হয়েছে সে সম্পর্কে আপনি কি বলবেন?
ভ্যাকসিন নিয়ে একটা বিশাল জটিলতা তৈরি হয়েছে, একটা দেশ নির্ভর হচ্ছে ভ্যাকসিন, যে ভারত আমাদেরকে দিয়ে দিবে, আমরা খুব খুশি হয়েছিলাম। এই ডিপ্লোম্যাসি আমাদেরকে, আমার মনে হয় যে এটা এই ভ্যাকসিন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে খুবই মানে বাজে অবস্থায় আমাদেরকে ফেলে দিয়েছে, আমরা ভারত থেকে আর পাচ্ছি না। এখন শেষ মুহূর্তে এসে আমরা চায়না, স্পুটনিকের সঙ্গে দারুণভাবে যোগাযোগ করছি, আমেরিকা থেকে কিছু আসছে, কোভ্যাক্স থেকে আসবে, তো ভ্যাকসিনও যদি আমরা কন্টিনিউয়াস দিতে পারতাম, একটা বড় গ্যাপ কিন্তু হয়ে গেছে যে করোনা কিংবা এই ধরনের প্যান্ডেমিক অতিমারিকে একে হাসপাতাল দিয়ে, আইসিইউ দিয়ে কিংবা অক্সিজেন ফ্লো দিয়ে কিন্তু এটাকে মোকাবেলা করা যায় না। এটাকে করার জন্য জনগণকে এনগেজ করতে হয়, এটাকে বলে কমিউনিটি এনগেজমেন্ট। আমরা এই 1.5 বছরে এখনো বাংলাদেশ কমিউনিটি গুলোকে এই করোনা ভাইরাস বিরোধী যে ক্যাম্পেইন, সেখানে তাদেরকে এনগেজ করতে আমরা পারিনি, আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি।
অধ্যাপক রুবায়েত, আপনি করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে জন সচেতনতা জায়গাটিতে যেতে পারেনি বলে উল্লেখ করলেন, খুবই যৌক্তিক কথা এটি, কিন্তু পাশাপাশি যে বিষয়টি আজকের একটি বড় প্রশ্ন, প্রায় 1.5 বছরের মতো বাংলাদেশ মহামারী করোনার কবলে, বিশ্ব ধুঁকছে করোনায়, তো সেই প্রেক্ষাপটে সবার একটা আশার জায়গা ছিল দেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি অব্যবস্থাপনার জায়গা কমে আসবে এবং মানুষ চিকিৎসা পাবে, সেখানে ব্যবস্থাটা পরিবর্তন ঘটবে, তো মানুষের সেই আশার জায়গাটা কি তৈরি হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে?
আমি তো বলবো সেটা একেবারেই পাচ্ছে না, এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের কোনো আস্থা আছে বলে আমার মনে হয় না। আগেও খুব কম আস্থা ছিল, তার নমুনা আমরা পেতাম যে মধ্যবিত্ত উচ্চবিত্ততে যেত, একটু নিম্ন মধ্যবিত্তরা সুযোগ পেলে চিকিৎসার জন্য তারা কিন্তু ভারতে চলে যেতে আসলে, যেহেতু এখন তারা যেতে পারছে না ভারতে, দেশে চিকিৎসা নিতে হচ্ছে এবং সেই চিকিৎসাগুলো তারা আসলে এখানে পাচ্ছে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পুরো স্বাস্থ্য খাতেই যে এই রকমের একটা মানে অব্যবস্থাপনা, দুর্বলতা, দক্ষতাহীনতা যে ছিল সেটা অতটা আমরা টের পাইনি। করোনা কিন্তু একটা প্রকট করে দিয়েছে, হা হয়ে গেছে, এর ভিতরে কত রকমের দুর্নীতি হতে পারে, কত রকমের অব্যবস্থাপনা হতে পারে, সেই প্রমাণগুলো কিন্তু এই গত দেড় বছর আমরা টের পেয়েছি। তাহলে হাসপাতাল এবং ডাক্তারদের মধ্যে আমরা এরকম দেখেছি যে করোনা রিপোর্ট পজিটিভ কে নেগেটিভ করছে, নেগেটিভ কে পজিটিভ করছে, আবার হাজার হাজার কোটি টাকার যে কেনাকাটা এত বেশি অনিয়ম হয়েছে, বিশেষ করে ঠিকাদারি কোম্পানিকে বছরের পর বছর কাজ দেওয়া হয়েছে, সব মিলিয়ে মানে স্বাস্থ্যকার মানুষের অন্যতম একটা দুর্নীতিগ্রস্ত ক্ষেত্র হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং মানুষের স্বাস্থ্য সেবা নেওয়াটা আরো বেশি জরুরি, সেই পর্যায়ে এসেও আমরা কোনো মৌলিক কোনো পরিবর্তন কিন্তু ওখানে করতে পারিনি। তারা তাদের মতো করে চলছে, মন্ত্রী নিজেকে ডিফেন্ড করছেন কিন্তু আসলে কাজ হচ্ছে না। সব মিলিয়ে আমি বলবো যে স্বাস্থ্য খাতটা আমাদের বাংলাদেশে খুবই নাজুক এবং খুবই ভঙ্গুর, এবং মানুষ এখান থেকে সত্যিকারে কোনো স্বাস্থ্য সেবা পাচ্ছে না, এবং মানুষের আস্থাও খুব বেশি এই খাতের প্রতি আছে বলে আমার মনে হয় না। এটা একটা টোটাল পুনর্গঠন দরকার।
অধ্যাপক রুবায়েত ফেরদৌস, সবশেষে আপনি বাংলাদেশের মানুষকে করোনা বিষয়ে কি পরামর্শ দেবেন?
আমার পরামর্শ হচ্ছে এরকম, অতিবারই কিংবা প্যান্ডেমিক আমি যেটা বললাম যে এটা হচ্ছে হাসপাতাল দিয়ে মোকাবেলা করা যাবে না, এতে মানুষের সামাজিক সচেতনতা এবং হচ্ছে যে জনস্বাস্থ্য এক্সপার্ট কথাগুলো বলেন, ক্যাম্পেইনের কথা বলেন, সেগুলো আমাদের মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক আমাদের পরতে হবে, ভ্যাকসিন নিই বা আমরা না নিই, আমাদেরকে হাত ধোয়ার অভ্যাসটা আমাদেরকে করতে হবে, এবং সব মিলিয়ে যেটা হচ্ছে আমাদের সমস্ত কমিউনিটিকে এনগেজ করতে হবে, যেটা আমাদের সবার সমস্যা, আমি একা বাঁচলে বাকিরা বাঁচতে পারবে এই চিন্তা থেকে হবে না, আসলে আমরা সবাই মিলে বাঁচবো কিভাবে, এরকম একটা কালেক্টিভ চেতনা যদি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলেই কেবল হবে।
অধ্যাপক রুবায়েত ফেরদৌস, বাংলাদেশের করোনা পরিস্থিতি, চলমান কঠোর লকডাউন, স্বাস্থ্য সেবা খাত এবং লকডাউনে প্রান্তিক মানুষের অবস্থা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সাক্ষাৎকারটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.